15 مارچ 2019 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ جمعر پر مجلس عظیم الشان بیان بیت الحق جامع مسجد ڈھال کا نگر ڈھاکہ۔
بسم اللہ الرحمن الرحیم۔ اتر بیدی ہو کوتی کر کتاب چکے کوٹی سے কুদৃষ্টি ও কুসম্পর্ক হইতে মুক্তি লাভ এবং আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি চারটি বিষয়ে সমন্বয়ে গঠিত। নম্বর এক, তাকওয়া অর্জন করা, অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ হইতে বাঁচা এবং ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদাগুলি ঠিকঠাক মতো আদায় করা। নম্বর দুই, কোনো মুত্তাকি আল্লাহওয়ালা বান্দার সোহবতে বারবার হাজির হওয়া, বরং কিছুদিন তাহার সাহচর্যেই কাটানো, যাহার সর্বনিম্ন মেয়াদ 40 দিন এবং বেশি হইতে বেশি 6 মাস। যদি এতটা সুযোগ না থাকে তাহা হইলে যতটুকু সময় পাওয়া যায় উহাকে গণিমত মনে করিবে। এখানে মুত্তাকি বান্দা দ্বারা উদ্দেশ্য হইল এমন কামেল মুর্শিদ যিনি অপর কোন কামেল মুর্শিদ হইতে এজাজত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত। নম্বর তিন, ওই মুত্তাকি বান্দার সান্নিধ্যে উপকার লাভ করা নির্ভরশীল ইহার উপর যে নিজের সকল অবস্থা তাহাকে জানাইবে, অতঃপর তাহার পক্ষ হইতে যেই পরামর্শ লাভ হয় উহার পূর্ণ অনুসরণ করিবে। চার শর্তে লাজমি হে ইস্তেফাদা কে লিয়ে, ইত্তেলাও, ইত্তেবাও, এতেমাদ ও ইনকিয়াত। মুর্শিদের নিকট হইতে উপকৃত হওয়ার জন্য চারটি শর্ত অবশ্য পালনীয়। নম্বর এক, ইত্তেলা, অর্থাৎ নিজের ভালো মন্দ অবস্থাদি জানানো। নম্বর দুই, ইত্তেবা,
যাই হয় ভালো মন্দ অবস্থা সেটা জানাই দিয়ে থাকা চাই, নিজের ভুল ত্রুটি হয় সেগুলোও জানানো, সেগুলোর ব্যাপারে এসলা গ্রহণ করা, পরামর্শ গ্রহণ করা, ভালো হালত হয় সেটাও জানানো, ভালো মন্দ দুইটা হালতই জানানো চাই। শেখকে ইত্তলা করতে থাকা চাই, এর মধ্যে ফায়দাই ফায়দা। ইনশাআল্লাহ জানানোর দ্বারা এই জানানো গুনাহ না। এক সাহাবি রাত্রিবেলা ইবাদত করতেছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, তো রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখতেছিলেন যে সাহাবীরা কে কোথায় কীরকম আমল করতেছেন। তো গিয়ে দেখলেন যে একজন এরকম তেলাওয়াত করতেছেন। পরের দিন যখন বলছেন যে আমি গেছিলাম রাত্রে, দেখলাম তুমি তেলাওয়াত করতেছ, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারতাম যে আপনি আসছেন তেলাওয়াত শুনতেছেন তাহলে আমি আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো সংশোধনই দেন নাই যে কেন সুন্দর করে তেলাওয়াত করবেন, তার মানে ঠিক আছে এটা, তাই না? তো নিজের শেখকে এরকম ইত্তলা করা, এই নিজের ভালো মন্দ হালাত, ভালো হালত ইত্তলা করার দ্বারা ফায়দা, ফায়দাই ফায়দা। কোনো সময় এরকম হয় যে ভালো হালত যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা সংশোধনযোগ্য হয়। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে এক মুরিদ বলছে, হযরত আমি যখন অন্ধকার কামরাতে রাত্রিবেলা জিকির করি নির্জনে, তো আমার কামরা জিকিরের নূরে এতটা আলোকিত হয়ে যায়, কামরার সব জিনিসপত্র আমি দেখতে পাই কোথায় কি রাখা আছে। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বললেন যে ভাই, তুমি এখন জিকির কিছুদিনের জন্য মুলতবি রাখো, এটা আমার পরামর্শ, মানো আমি যা বলি সেটা, যদি এ কথা না মানো তো সেদিন দূরে না, শেষে কাপড় খুললে ল্যাংটা ল্যাংটা রাস্তা রাস্তা দৌড়াবে পাগল হয়ে। ওই বেচারা জোয়ান মানুষ, তার মনে মন মানে নেই, যে এটা কেমন যে জিকিরে আমার এত ভালো জিনিস দেখি বন্ধ করতে বলেন তিনি। ওই লোক সে জিকির চালুই রাখছে, মুলতবি করে নেয়। কয়েকদিন পরে মাথা গরম হয়ে ঠিকই কাপড় খুলে রাস্তায় রাস্তায় দৌড়েছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, তো শেখ যিনি, তিনি রাস্তা সম্পর্কে তো জানেন, শেখ কামেল যিনি হয় তিনি রাস্তা সম্পর্কে জানেন যে কোথায় কি আগ বাঘ আছে, সেভাবে তিনি পরামর্শ দিয়ে নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু কিছু লোক অতিমাত্রা আবেগী হয়, তো তারা এভাবে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখন তো ব্যাপকভাবে মাশায়েখের বহু খলিফা আছে, এদের মধ্যে অধিকাংশই এরকম যারা একদমই প্রাইমারি স্টেজের খলিফা, কোনো নিজের কামেলভাবে সুলুক ও তরিকতের ভালোভাবে জ্ঞান লাভের সুযোগ এখনও হয়নি। কোনো শেখ তার সুন্দর ভবিষ্যৎ গড়ার নিয়তে নেক ধর্মের উপরে তাকে এজাজত দিয়ে দিচ্ছেন। তো এরকম যারা খেলাফত প্রাপ্ত তাদের উচিত নিজের শেখের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, আরও অগ্রগামী হওয়ার চেষ্টা করতে থাকা, ওই জায়গায় বসে না থাকা। আর না হলে এরকম নিজের পেরেশানি হয়ে যাবে, জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার, ভুল পরামর্শ দেওয়ারও আশঙ্কা বিদ্যমান থাকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলে যেটা পরামর্শ দেন যে যখন যেটা পরামর্শ দেন যে এইভাবে চলো, এটা মনে করা চাই, আন্তরিকভাবে এটা আস্থা রাখা চাই, এর মধ্যে ফায়দাই ফায়দা। আল্লাহ পাকের মেহরবানি এরকম যে শেখের পরামর্শের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত থাকে। হ্যাঁ, এই জন্য যে শেখ নায়েব রসুল, আর নায়েব রসুলের অনুসরণে নির্দেশ দিচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখের যেটা পরামর্শ হয় এর মধ্যে আল্লাহ পাকের রহমত থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে খাস মেহরবানি থাকে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন সেই ব্রিটিশ আমলে, যে শেখের কাছে তুমি চিঠি লিখলা, তো চিঠি যখন চিঠির যে বাক্স আছে এই বাক্সটার মধ্যে পোস্ট করলা ফেললা, সাথে সাথেই তোমার এসলাহের ইন্তজাম আসমান থেকে শুরু হয়ে যায়। কারণ বান্দা যেটুকু তার ক্ষমতায় ছিল সেটুকু করছে, আল্লাহ পাক এতে তার উপর মেহরবানি নাজিল করতে থাকেন, এবং এটা পরীক্ষিত বিষয়। হ্যাঁ, যখনই শেখের কাছে চিঠি যায় তো আসমান থেকে মেহরবানি শুরু হয়ে যায়, চাই চিঠি পৌঁছুক বা না পৌঁছুক। কিন্তু শেখ তো এক বান্দা, কিন্তু আসলে বান্দাকে পালেন তো আল্লাহ, তার জিন্দগির লালন পালনের সব কিছু তো আল্লাহর হাতে, তাকে খাওয়ান আল্লাহ, তাকে ইমান দিছেন আল্লাহ, তার রুহের তারাকি দিবেন আল্লাহ। হ্যাঁ, তো সব কিছু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়াহলু করেন। এই জন্য যে বান্দাকে যখন দেখেন যে জাহাদু ফিনা করছে, আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছে, দুই কদম হাঁটছে, এক কদম দুই কদম হাঁটছে বান্দা আল্লাহর পথে, তো লানা হাদিয়ান্না মুসুবুলানা আয়সা যায়, ওই বান্দার হেদায়তের রাস্তা আল্লাহ পাক খুলে দেন, আল্লাহকে পাওয়ার পথ আল্লাহ পাক খুলে দেন। চলো,
কামেল শায়খের পরামর্শের উপর আমল করিতে গিয়া যে সকল কষ্ট মুজাহাদা করিতে হয় উহাকে বরদাস্ত করিয়া লইবে। এ সকল কষ্ট মুজাহাদা মাত্র কয়েকটা দিন, ইহার পর তো হাসি হাসি খুশি খুশি, চান্দ রোজে জুহুদ কুন বাকি বেখান্ত। কয়েকটা দিন একটু কষ্ট করো, ইহার পর আজীবন আনন্দ উল্লাস করো। আমাদের পরমপ্রিয় মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, যে কুদৃষ্টির কঠিন বিমারিতে আক্রান্ত ছিল, দোকানে কাপড়ের ব্যবসা করিত, হযরত তাহার জন্য প্রতি কুদৃষ্টির উপর ৫ টাকা জরিমানা নির্ধারণ করিলেন। এবং ইহাও লিখিলেন যে এই জরিমানা নিজে পরিশোধ করিবে না, বরং হাত দুইতে মজলিসে দাওয়াতুল হকের নামে পাঠাইয়া দিবে। নিজে খরচ করিলে উপকার হইবে না। বাস এই এলাজ এত উপকারী প্রমাণিত হইয়াছে যে মাত্র 10 দিন পর তাহার চিঠি আসিল যে 10 দিনের মধ্যে একবারও কুদৃষ্টি হয় নাই। বস্তুত আল্লাহ আলাদের পরামর্শের মধ্যে
এটার কারণ হলো যে বুজুর্গান দিন উসুল বাতলাইছেন যে চিকিৎসা, নফসের এলাজ এবং এসলার পদ্ধতিটা এমন হওয়াছে নফসের উপর চাপ সৃষ্টি হয়, নফসের কষ্ট হয়। সেই জমানায় জনা 5 টাকা খরচ করা ইন্ডিয়ার পয়সার দামও তো আছে, তো আরও করে মুদির দোকান, তো এক একবার কুদৃষ্টি হয় 5 টাকা দেয়, 5 টাকা সৎকা করে, অনেক কষ্ট হয়ে যেত। তো আল্লাহ পাক দেখেন যে বান্দা আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ পাক মেহরবানি করেন, ওই কষ্ট দেখে আল্লাহ পাক মেহরবানি করেন, এই যে এইভাবে তার জন্য রাস্তা আসান হয়ে যায়। আর আল্লাহ পাক দেখেন যে আমার এক খাস বান্দার পরামর্শে সে আমল করতেছে, তো এর মধ্যে খাস রহমত নাজিল হয়ে যায়।
বস্তুত আল্লাহওয়ালাদের পরামর্শের মধ্যে বরকত রহিয়াছে। কেহ যদি নিজে নিজেই এই জরিমানা নির্ধারণ করিয়া লয় তাহাতে কাজ হইবে না। আল্লাহ তাআলার পক্ষ হইতে এমন নিয়মই চালু আছে যে যখন কোনো সাহেবে নিসবত তথা আল্লাহওয়ালা কামেল শায়েখের মাধ্যমে চিকিৎসা করানো হয় তখন উপকার লাভ হয়। আল্লাহ তাআলা রোগ মুক্তির যেই পন্থাই তাহার কলম দ্বারা বা জবান দ্বারা বাহির করান উহা এলহামের মাধ্যমে হয়, এই কারণে উহার মধ্যে বরকত থাকে। বরং অনেক সময় কারামত স্বরূপ এই চিকিৎসাপত্র তীরের মতো লক্ষ্য ভেদ করে, অর্থাৎ 100% নির্ভুল ও দ্রুত কার্যকরী হয়। আর আউলিয়ায়ে কেরাম হইতে কারামত প্রকাশ হওয়ার বিষয়টি তো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত।
আল্লাহ তাআলা আমাদের সকলকে হিম্মত দেন যে আমরা সকলে সব গুনাহ থেকে বাঁচতে পারি, বিশেষভাবে কুদৃষ্টির গুনাহ। দৃষ্টিটাই কুদৃষ্টি, ভিন নারীর প্রতি একজনে তাকায় থাকলো পরে বিবাহ এটা তো গুনাহ, না আমি কুদৃষ্টি করিনি, মানে দৃষ্টি করছি আমি কুদৃষ্টি না। আর ভাই এখানে দৃষ্টি আবার দৃষ্টি করাই এখানে কুদৃষ্টি। আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন সেই নিষিদ্ধ বিষয়ে এটা ভালো হবে কিভাবে, কুদৃষ্টি বলে কথা বুঝেন নাই। আল্লাহবাক আমাদের হেফাজত করেন। এখন এক যন্ত্রণা, এক ফাসাদ হলো মোবাইলে, মোবাইলের মধ্যে ছবি আর ছবি, স্মার্টফোন যেগুলো, তাই না, এর ভিতরে নানান রকমের ছবি টবি ঝামেলা। আমার ভাইরা এগুলোর দিকে আখেরাত বরবাদ না করি। হ্যাঁ, এর ভিতরে বাজে বাজে জিনিস আছে, জরুরতকে পুরা করার জন্য মোবাইল, হ্যাঁ, এই গান্দা জিনিস দেখার জন্য না। কেউ দেখলো না যে এই গুনাহে আপনি লিপ্ত হয়েছেন, তো আল্লাহ তো দেখেন, জো কর্তা হ্যায় তু ছুপকে আহলে জাহান সে, তুমি সারা জাহানের লোকদের থেকে গোপনে যে গুনাহ করো, কই দেখতা হ্যায় তুঝে আসমান সে, আসমান থেকে কেউ তোমাকে দেখেন। এজন্য হিম্মতের সাথে এই গুনাহ থেকে বাঁচা। আসলে যে আল্লাহকে ভয় না করে তো যেখানে সেখানে তার দ্বারা এক্সিডেন্ট হয়ে যায়। আমাদেরকে কোরআন শরীফ আল্লাহ পাক বাতলাইছেন যে ইউমিনুনা বিল গায়ব, যে ঈমানওয়ালারা আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করে। ওইটারই প্রভাব জীবনের সর্বত্র পড়ে, যে না দেখা আল্লাহকে বিশ্বাস করে, না দেখা আল্লাহকে মানে, সে দেখে না আল্লাহকে কিন্তু তারপরও সেটা বিশ্বাস করে, আমি দেখি না কিন্তু আল্লাহ তো দেখেন। হ্যাঁ, ফাইনলাম তখন তারা হো ফাইন না হই আর আঘা, যদিও তুমি দেখো না কিন্তু আল্লাহ তো দেখেন। লাম তাকুন তারাহ তাকুন, এটা তাম্মা থোড়াই তো না কেসা, লাম তাকুন তারাহ আগার চে তুম উনি নেই দেখতে, ও তো তুমি দেখতে হ্যাঁ, তুমি যদিও না দেখো আল্লাহকে, আল্লাহ তো তোমাকে দেখতেছেন। হ্যাঁ, তো আল্লাহ পাক তো দেখেন, এই জন্য হর জায়গাতে সতর্ক থাকা, সাবধান থাকা। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যারা এটা মনে করে যে আমার স্মার্টফোন না এটা ব্যবহারের ক্ষেত্রে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, তার জন্য মাওলানা তাকি উসমানি সাহেব লিখছেন তার জন্য এই স্মার্টফোন ব্যবহার করা জায়েজ নেই। নর্মাল মোবাইল ব্যবহার করো। হ্যাঁ, যে বৈশা গোপনে এগুলো তামাশা দেখবে, তো যেই হোক সে, হ্যাঁ, তো কোনো ক্রমে তার জন্য এটা জায়েজ হবে না। কেন? কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, যে নিষিদ্ধ কাজ যেটা সেটার ধারে কাছেও যায় না। তো এখানে যার নিজের উপর এই আস্থা নাই যে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো এই মোবাইল ব্যবহার করে, তো এটা সে গুনাহের নিকটবর্তী হয়ে গেল, এই জন্য তার জন্য এটা ব্যবহার করা নিষেধ হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যে ইতমিনান রাখে যে আলহামদুলিল্লাহ আমি তো এর মধ্যে খারাপ জিনিস দেখবো না, এর তোমার জরুরত পুরা করো, ওর ভিতরে ভালো ভালো ফাংশন আছে, হোয়াটসঅ্যাপ, ইমো বা কেউ বলে আইএমও, দোনো রকম বলে, আমাদের দেশে ইমো বলে, বাইরের দেশে আইএমও বলে, তো এইগুলোর মধ্যে লম্বা লম্বা কথা লিখে পাঠানো যায় বা সেখান থেকে আসে কোনো দরকারি জিনিস, এরকম হয় না? তো এটা নিজের দিনই কাজের জন্য এবং জরুরতের কাজের জন্য, দিনই কাজের জন্য এটাকে লাগানো যায়, নষ্টামির কাজের জন্য লাগানো যায়। আরে ভাই, নষ্টামির কাজ তো আমল নামে রেকর্ড হবে, কাল কি আমাদের সেটা আমার ধ্বংসের কারণ হবে, এজন্য সর্বক্ষেত্রেই ভয় করি আল্লাহকে। নির্জন একলা কামরায় গুনাহ করে মানুষ, সেটাকে আল্লাহ পাক দেখেন না? হ্যাঁ, অনেক যুবক তরুণ আছে যারা হ্যান্ড প্র্যাকটিসে আক্রান্ত, এটা কি গুনাহের কাজ না? হাদিস শরীফে আছে যে এটার দ্বারাও তার উপরে লানত নাজিল হয়। হ্যাঁ, যারা ছেলেদের সঙ্গে গুনাহে লিপ্ত হয় এর কারণেও তার উপরে আল্লাহ পাকের লানত নাজিল হয়। মালুরুন মানা আমিলা আমালা কওমি লুত, হ্যাঁ না, যে যারা ছেলেদের সঙ্গে হারাম কাজে লিপ্ত হয় তাদের উপরও আল্লাহ পাকের লানত নাজিল হয়। হ্যাঁ, এভাবে যারা এই হস্তমৈথুনে আক্রান্ত হয় তাদের উপর আল্লাহ পাকের লানত নাজিল হয়, এবং এর দ্বারা তো শরীরও বরবাদ হয় আখেরাতও বরবাদ হয়। হ্যাঁ, বড় কষ্টকর এই মুহূর্তগুলো যুবকদের জন্য নিজেকে কন্ট্রোলে রাখা, কিন্তু করতে হবে কষ্ট। এই আল্লাহ পাক পাঠাইছেন এই দুনিয়াতে আমাদেরকে কষ্ট স্বীকার করার জন্য, এজন্য কষ্ট করতে হবে। অনেকে মনে করে যে ভাই এত কষ্ট এত ঝামেলা, আল্লাহ এরকম আমাদেরকে মুশকিল না দিতেন তো আমরা বাঁচতে পারতাম, তাহলে আর আমাদেরকে পাঠানো দরকার কি ছিল? তো ফেরেশতা বনে রেখে দিলে হইতো আমাদেরকে, কারণ ফেরেশতাদের তো কোনো কষ্ট হয় না, ঝামেলা নাই, কিছু নাই। হ্যাঁ, তাদের মেয়ে লোক দেখলে কোনো আকর্ষণ জাগে না, কোনো গুনাহের প্রতি আকর্ষণ জাগে না, কোনো ঝামেলা নেই, খানার দরকার নাই, খানা নাই, দানা নাই, কিছু নাই, বিবি নাই, বাচ্চা নাই। তো তাহলে তো আর আমাদেরকে বানাইছেন কি জন্য? আমাদের বানাইছেন এই জন্য যে আমাদের ভিতরে এরকম গুনাহের প্রতি আকর্ষণ পয়দা হবে, তা আমরা কষ্ট স্বীকার করে বিরত থাকবো, তা আল্লাহ পাক ওলি বানাই দেবেন। এবং শুধু তা না, ফেরেশতার চেয়ে উর্দির মর্যাদা দান করবেন। হ্যাঁ, এসা তো মোয়াবেলা, তো এত বিনা কষ্টে এরকম একবার ফেরেশতার উর্দে উঠে যাবেন, কোনো কাজ নাই, কাম নাই, লাভ দিয়ে উঠে ফেরেশতা হয়ে গেছে, এটা কিভাবে হবে? ফেরেশতার চেয়ে উর্দের মর্তবা লাভ হবে এই জন্যই বন্দার তাকাজা হয় গুনাহের প্রতি, আকর্ষণ জাগে গুনাহের প্রতি, তারপরও সে গুনাহের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহকে খুশি করার জন্য এই দৃশ্য দিকে আল্লাহ পাকের খাস মেহরবানি না দিল হয়। ফের আল্লাহ পাক এই বন্দাকে ফেরেশতার চেয়ে উর্দের মর্যাদা দিয়ে দেন। হ্যাঁ, চলো ভাই। আজকে তো আবার মাগরিবের নামাজের পরে আমাদের জামিয়া হাকিমের মতে খতমে সিহা সিত্তা, তাই না? বুখারি শরীফ, মুসলিম শরীফ সব হাদিসের কিতাব খতম হয়েছে, ওখানে এই জন্য এই উপলক্ষে একটু দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের বুজুর্গান দিন এরকম করে আসতেছেন, খতমে বুখারি জলসা, বড় বড় ওলামায় দিন করছেন, বড় বড় আকাবের উম্মত করছেন, তারা দিন বুঝতেন না? হ্যাঁ, যেমন দস্তারে ফজিলত করেন, পাগড়ি দেন, তো পাগড়ি কি সাহাবিদের জমানা? তো এরকম কোরআন শরীফ খতম করলে পাগড়ি দেওয়া হইতো, ফের এটা আমাদের বুজুর্গ অনেকদিন করেন, এটাকে দোষণীয়, হাকিমুল মুত্তানবী রহমাল্লাহ লিখছেন এটার দ্বারা এলমের প্রতি তারগিব হয় যে ভাই হাফেজ সাহেবের কি পার্টি পাগড়ি দেওয়া হইতেছে, আরে তো সকলের মধ্যে আগ্রহ জাগে, তো আমার বাচ্চাকে আমি হাফেজ বানাবো, আমার নাতিকে আমি হাফেজ বানাবো, তো নেক কাজের প্রতি উৎসাহ প্রদানের অন্তর্ভুক্ত এটা। অনুরূপভাবে খতমে বুখারি হোক খতমে সিয়াসিত্তা হোক এটাও এলমে দ্বীনের প্রতি উৎসাহ দানের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমাদের আমাদের বুজুর্গদের কেউ কেউ সতর্ক করছেন যে এক্ষেত্রে নিজেকে এসা না খেয়াল করা যে বুখারি শরীফের খতম কোরআন শরীফের খতমের চেয়েও গুরুত্বপূর্ণ, এরকম চিন্তা না করা। আর মুসলমান এটা করবে ওরা, তারপরেও কেউ যদি ভুলের মধ্যে পড়ে যায়, এই জন্য আমাদের বুজুর্গ অনেকদিন সতর্ক করছেন যে নিজের দিলকে হেফাজত করো। কোরআন বুখারি শরীফের খতমের মওকা দোয়া কবুল হওয়া এটা বুজুর্গানে দিনের অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত, তারা দেখছেন এমনটা যে দোয়া করা হয়েছে কবুল হয়েও গেছে, সেটার ফলাফল পাওয়াও গেছে। আর কোরআন শরীফ খতম করলে দোয়া কবুল হয় এটা একদম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কথা বুঝলেন? খতমে বুখারির চেয়ে খতমে কোরআনের ফজিলত অনেক উঠছে, এই জন্য কোরআন খতম হলে তখনও দোয়া করা চাই। হ্যাঁ বস মাশাআল্লাহ।
বিসমিল্লাহি রহমানির রহিম। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির মালফুজাদের কিতাব মাআরিফ রব্বানি থেকে পড়াশোনা হচ্ছে। ইরশাদ ফরমায়া কে সারে সুলুক ও তসাউফ কা আর সারি খানকাহুম আর তমাম আজকার ও আশগাল কা হাসিল গুনাহ ছোড়না হ্যায়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন সমস্ত পীর মুরিদি এবং খানকার সাথে সম্পৃক্ততা এবং সমস্ত জিকির আজকার এবং বিভিন্ন মুজাহাদা সবগুলোর সার নির্যাস হলো গুনাহ ছেড়ে দেয়া। আগর ইনসান আহলুল্লাহ কি সোহবত মে রহে খানকাহ মে জিন্দগি গুজারে লেকিন গুনাহ সে নজাত নহীন পা রহা হ্যায় তো আভি উসে হাসিল সুলুক নহীন মিলা। যদি কেহ আল্লাহওয়ালার সোহবতে থাকে খানকায় সময়ও লাগায় কিন্তু এখনও সে গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই, তাহলে এখনও পর্যন্ত সুলুক ও তাসাউফের সার নির্যাস সে এখনও পায় নাই,
তাসাউফের লক্ষ্য তার অর্জন হয়নি,
সুলুক ও তাসাউফের লক্ষ্য তার অর্জন হয়নি। মাশাআল্লাহ। সুলুক ও তাসাউফ কা
পীর মুরিদি শব্দ শুনলে এই শব্দের অনেক মুসলমানরা পরেশান হয়, ভাই এটা কি ঝামেলা, এটা একটা ভাষা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো ছিল না যে ব্রিগেডিয়ার জেনারেল, তো ব্রিগেডিয়ার বলা কি গুনাহ হবে? মেজর জেনারেল ছিল, মেজর জেনারেল বলা কি গুনাহ হবে? রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জমানা কি কোনো হাদিস পড়া এটাকে সাইগুল হাদিস বলা হইতো, যে হাদিস শাস্ত্র ভালো জানে? হযরত আবু হুরায়রা সবচেয়ে হাদিস যে কজন বেশি হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন তার মধ্যে শীর্ষস্থানীয় একজন হযরত আবু হুরায়রা, ওনার নাম কি সাইকুল হাদিস ছিল? এখন যে সাইকুল হাদিস বলে এটা কি গুনাহ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, যে এখন সদর মুফতি যে প্রধান মুফতি তাকে সদরে মুফতি বলে, সদর মুফতি বললে কি গুনাহ হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো মাদ্রাসার প্রধানকে মুহতামিম বলা হইতো, এখন কি মুহতামিম বললে গুনাহ হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাদ্রাসার তালিম বিভাগ শিক্ষা বিভাগের প্রধানকে নাজেমে তালিমাত বলা হইতো, এখন নাজেমে তালিমাত বলে এটা কি গুনাহ হবে? রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ভার্সিটি ছিল যেটার প্রধানকে ভিসি বলা হইতো, এখন ভিসি বললে কি গুনাহ হবে? এইটা একটা ইন্তেজামি উমুর, একটা শৃঙ্খলার সাথে সম্পৃক্ত বিষয় যে পরবর্তী যুগগুলোতে ওলামায় দিন এরকম দিনই কাজের এক এক শাখায় পরিচিতির জন্য এক একটা নাম ব্যবহার করছেন, মাদ্রাসার প্রধানের নাম প্রিন্সিপাল সাহেব বা মুহতামিম সাহেব, শিক্ষা বিভাগ যিনি পরিচালনা করেন প্রধান তাকে আমিনুত তালিমাত বা নাজিমে তালিমাত বলে, যিনি ওই যে আবাসিক ছাত্রদের মানে পুরো আবাসিক বিভাগের জিম্মাদার তাকে নাজিমে দারুল একামা বলে, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো এতে তো কোনো গুনাহের কিছু নাই, এগুলো শৃঙ্খলা, সে বিভিন্ন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত এক একটা পদ পদবী। তো অনুরূপভাবে যিনি কেরাত শিক্ষা দেন তাকে কারি সাহেব বলে, হ্যাঁ না? তো অনুরূপভাবে যিনি হেফজখানা এসে সে শিক্ষক হাফেজ শাহ হুজুর, হাফেজ শাহ হুজুর বলে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জমানায় কোথায় কারে বলা হইতো হাফেজ শাহ হুজুর? ওখানে কি হাফেজ শাহ হুজুর বলা হইতো? কি কথা বুঝুন নেই তো, এটা কি কোনো গুনার কাজ হবে? তো এইভাবে এক এক বিভাগের এক এক নাম, ফতোয়া দেন তো তাকে মুফতি সাহেব বলা হয়, বুখারী শরীফ পড়ান তাকে সাইকুল হাদিস বলা হয়, কি কথা বুঝেন নাই? অনুরূপভাবে ইসলামে যারা আখলাক শিক্ষা দেন, আখলাক সুন্দর আখলাক চরিত্র শিক্ষা দেন, মানুষের আখলাকে জিন্দগির ভুল ত্রুটি সংশোধন করেন, আল্লাহর মহব্বত শিক্ষা দেন, হ্যাঁ কীভাবে আল্লাহকে পাওয়া যাবে সেই রাস্তা বাতলান, তাদেরকে শেখ বলে, মুর্শেদ বলে, ফার্সি ভাষায় পীর বলে। ফার্সিতে পীর মানে আসলে বুড়া, কোনো এরকম এরকম না যে পীর মানে খোদা অথবা পীর মানে নবী, কি কথা বোঝেন নাই? পীর মানে নবী বা নবীর খালা তো ভাই, এরকম কিছু না। পীর মানে আসলে পীর ফার্সি শব্দ, এটার মানে হলো কি? বুড়া। যেমন শায়খ বলে না, শায়খেরও মূল অর্থ হলো বুড়া, কিন্তু ব্যবহারের মধ্যে শায়খ বলে সম্মানিত ব্যক্তিকে, শায়খ একটু কথা শুনেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। তো শায়খ জোয়ান মানুষকেও বলে, মানে সম্মানের জন্য। অনুরূপ পীর বলা হয়তো ওই সকল লোকদেরকে যারা আল্লাহর মহব্বত শিক্ষা দেয়, এসলা তরবিয়ত তাজকিয়ার কাজ করেন। যদি আপনি না বলেন, না বলেন, না বললেও আপনার কোনো গুনাহ হবে না, বললেও কোনো গুনাহ হবে না। এখানে সমস্যা পয়দা হয়েছে, এটা ইসলামের পরে এটা আসলো কোত্থেকে? ইসলাম তো আরবি, ইসলাম তো আরবি, পীর তো ফার্সি, এটা কোন দিক থেকে এসে গেল? তো শাইখুল হাদিস কোন দিক থেকে এসে গেল? মোহতাম সাহুজুর কোন দিক থেকে এসে গেল? শেষ সেটা যেদিক থেকে আসছে ওইটা ওদিক দিয়ে এসে গেছে। মানে এটা নিয়ে মাথা গরম করার কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন যে না আমি এটা বলবো না, আপনি বলেন না, ফেরেশতারা আপনার কিছু জিজ্ঞেস করবেন না কবরে যে তুই এটা কইলি না কি জন্য, এতে কোনো কিছু আসা যায় না। হ্যাঁ হলো কি যে মানে পৃথিবীতে বহু জায়গাতে পীরি মুরিদের নামে নষ্টামিও ব্যাপক, পীরি মুরিদের নামে বড় সব উল্টা পাল্টা শেরেকের লিপ্ত হওয়া, বেদাতে লিপ্ত হওয়া, এগুলো হয়। তো সেগুলোর থেকে সেই রাস্তায় না যাই আমরা, যেখানে গুনাহের ঠিকানা সেখানে না গেলাম। এখন যদি কেউ বলে যে এই তো সেই মক্কা, যে এই তো সেই কাবা, যে কাবাতে 360টা মূর্তি ছিল, আমি কাবাই যাব না, তো ভাই এটার কোনো এলাজ আছে, চিকিৎসা আছে? তো সে কাবা ওখানে মক্কা শরীফ গিয়ে দেখলেন যে ওখানে কোনো মানুষ মসজিদে যায় না, নামাজে যায় না, শুয়ে রয়েছে, এরকম হয়? থাকে মক্কা কিন্তু নামাজে যায় না, তাই মক্কার লোকে নামাজ পড়ে না, তো আমরা কি করবো? তাহলে তো চলো আমিও নামাজ বাদ দিই, আবার অথবা এই মক্কাই আসবো না, এর কোনো মানেই হলো? একজনে অন্যায় করছে, আমি সেটা না করি। মদিনা শরীফ গিয়া দেখলেন যে মদিনা শরীফের আশপাশে যে দোকানপাট ওর ভিতরে দাঁড়িয়ে না এরকম লোক আছে, আরে এটা কোন কথা? যে মদিনায় আসলাম ওই মদিনায় মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে আমি মদিনায় আসবো না, এমনটা কি হয়? তো সে যে লোকগুলো করতেছে এটা অন্যায় কাজ, সেটা আমি অনুসরণ না করি। অনেরূপ পীরি মুরিদের লাইনে যারা আছে, বহুত লোক এরকম আছে যারা ছেলেকে বেদাতে লিপ্ত, গুনাহের রাস্তায় লিপ্ত, নারী পুরুষ বেপর্দা জিকির আজকার করে, এগুলো তো হারাম কাজ, সেখানে না যায় খতম মুআমালা। ঠিক আছে, শেষ না? আচ্ছা হ্যাঁ, আজকে জলদি জলদি করো ভাই। আমি একবার গত জুমার আগেও অসুস্থ হয়েছিলাম, ফের জুমার দিনেও অসুস্থ হয়েছিলাম। আপনারা অনেক দোয়া করছেন, আল্লাহ আপনাদের দোজাহানে উত্তম বিনিময় দান করেন। ফের গতকাল বিকেলেও ফের শরীর অসুস্থ হয়ে গেছে, তো দোয়া করবেন আল্লাহ পাক সুস্থ করে দেন। আগামীকাল তো সফর ইনশাআল্লাহ, তো আল্লাহ যেন পুরো সফরের মধ্যে সুস্থ রাখেন, আসানির সাথে সফর সম্পন্ন হয় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। সিলেটের এক বড় আলেমে দিন মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। অনেক বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। সকলে দোয়া করেন আল্লাহ ওনাকে মাগফিরাতে কামিলা দান করেন, জান্নাতে বড় মাকাম দান করেন।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।